Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতা নিরসনের উপায়, আর সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ শতরূপা। যেমনটি শুনলেন শ্রোতারা, যে আপনাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের এই অনুষ্ঠানে আজকের বিষয়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এবং সহিংসতা নিরসনের উপায়। এ সম্পর্কে আপনারা প্রশ্ন করতে চাইলে অনুষ্ঠান চলাকালে আমাদেরকে 2026193062 এই নম্বরে ফোন করুন। আজ টেলিসম্মিলনী লাইনে আমাদের অতিথি প্যানেলে রয়েছেন ঢাকা থেকে আইন ও সালিশ কেন্দ্রের সভানেত্রী, ট্রান্সপ্যারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন, সেন্টার ফর পলিসি ডায়ালগের সদস্যা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাকে স্বাগতম।
ধন্যবাদ।
রয়েছেন ঢাকা থেকে প্রবীণ সাংবাদিক, নিবন্ধকার ও বিশ্লেষক আবেদ খান। জনাব আবেদ খান, আপনাকে স্বাগতম। আর এখানে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমেরিকান পাবলিক ইউনিভার্সিটির ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ এর অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ডক্টর সাইদ ইফতিকার আহমেদ। ডক্টর আহমেদ, আপনাকেও স্বাগতম।
ধন্যবাদ।
যেমনটি আমরা সকলেই জানি যে গত অন্তত ছ মাস ধরে বাংলাদেশে এক ধরনের অনাকাঙ্ক্ষিত অস্থিরতা বিরাজ করছে রাজনৈতিক পরিমণ্ডলে। দশম জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে সরকারি জোট এবং বিরোধী জোটের মধ্যে যে মতপার্থক্য, তাকে কেন্দ্র করেই আমরা লক্ষ্য করলাম সহিংসতা চলল প্রায় অবিরাম। প্রত্যাশিত সংলাপ হল না বিবদমান দুপক্ষের মধ্যে, বরঞ্চ হিংসা হানাহানি বেড়েই গেল, বিপুল ক্ষতি হল জানমালের। বিরোধী জোটের অংশগ্রহণ ছাড়াই যে নির্বাচন অনুষ্ঠিত হল 5ই জানুয়ারি, সেই নির্বাচনের সময় যেমন তেমনি তার পরপরই আবারও আক্রান্ত হল নিরীহ মানুষ। এবারের লক্ষ্য ছিল ধর্মীয় সংখ্যালঘু, সুনির্দিষ্টভাবে বললে বলতে হয় দেশের হিন্দু সম্প্রদায়। নির্বাচন কেন্দ্রিক ইস্যু ছাড়াও আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে একাত্তরের যুদ্ধ অপরাধীদের বিচার ও শাস্তিকে কেন্দ্র করেও সহিংসতা হয়েছে, হত্যা, অগ্নিসংযোগ করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠতেই পারে যে রাজনৈতিক রেষারেষির শিকার কি হবে সাধারণ জনগোষ্ঠী, সে তার সংখ্যায় বেশি হোক কিংবা কম, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক না কেন, এ থেকে বেরিয়ে আসারই উপায় কি? আমাদের শ্রোতাদের প্রশ্নের জবাবে প্যানেলিস্টদের মন্তব্যের মধ্যে আমরা খোঁজার চেষ্টা করব এর জবাব। শ্রোতাদের কাছে অনুরোধ, প্রশ্ন সংক্ষিপ্ত রাখবেন, আর অতিথি প্যানেলিস্টদেরও সবিনয় অনুরোধ করছি উত্তর সংক্ষেপে দেওয়ার জন্য। এরই মধ্যে অনেকগুলো প্রশ্ন এসছে। প্রথমে কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলাম। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে আশরাফুল ইসলাম বলছি। গত 5 জানুয়ারি আমাদের দেশে সংবিধান সমুন্নতর আকার নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। যদিও 300 আসনের মধ্যে 153 আসনেই অপ্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে আমরা দেশের মানুষ আগেই 153 জন সংসদ সদস্য পেয়ে গিয়েছিলাম। সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী অভূতপূর্ব এই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সহিংসতায় 149 জন নিহত এবং 4,886 জন আহত হন। এছাড়া নির্বাচনের দিন সহিংসতায় নিহত হন আরো অন্তত 25 জন। নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষমতাসীনরা সংবিধান রক্ষা করতে পারলেও সহিংসতা বন্ধ করতে পারেনি, বরং বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিনিয়ত দগ্ধ হচ্ছেন সংখ্যালঘু জনগোষ্ঠী। সহিংসতা বন্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর তরফ থেকে এসেছে। বিজ্ঞ প্যানেলের নিকট আমার জিজ্ঞাসা, প্রধানমন্ত্রীর যত কঠোর হওয়া প্রয়োজন তত হব নীতি সহিংসতা নিরসনে কতটুকু কার্যকর হবে বলে আপনারা মনে করছেন? ধন্যবাদ।
ধন্যবাদ আশরাফুল ইসলাম, আপনাকেও। আমরা এর মধ্যে আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি লাইনে আছেন, তাদের প্রশ্ন নিয়ে আমরা একসঙ্গে উত্তরদাতাদের কাছে যাচ্ছি। ম্যানচেস্টার থেকে আলমগীর।
হ্যালো, আমি আলমগীর বলছিলাম ম্যানচেস্টার থেকে। সুধীজনের কাছে আমার প্রশ্ন, পার্টিগত সহিংসতার বর্ণনা আর পার্টিগত অ্যান্টাগনিজম রিটোরিক চলেছে কেবলই, কিন্তু আমাদের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার কথা যদিও বলা হয়, তা যেন ন্যায়তে শূন্য সহিষ্ণুতা। দেশের এই হিন্দু সম্প্রদায়ের যে সংকট, যেন মুক্তিযুদ্ধের সময় ফিরে এসেছে। যারা এই জঘন্য কর্মে লিপ্ত তাদের বাধা দেওয়ার জন্য যৌথ বাহিনী নীরব ভূমিকা নিয়েছে। এই যেন জাতীয় সংঘের শান্তি বাহিনীর মতন অন্তঃসার শূন্য মহড়া। এই কাপুরুষেরা রাজনৈতিক অবস্থার সুযোগ নিয়ে আমাদের ভাই বোন ও মাসি পিসিদের বাড়ি ঘরে আগুন দিয়েছে। এই তাণ্ডবের পেছনে যারা দায়ী তাদের কি সত্যিকার অর্থে গ্রেপ্তার করা হবে, বিচারে আনা হবে, এবং ক্ষতিগ্রস্ত এই হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোর কি পুনর্বাসন করা যাবে? এই হচ্ছে আমার প্রশ্ন। আপনাদের সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ আলমগীর, আপনাকেও। আরো একজন লাইনে আছেন এই মুহূর্তে ঢাকা থেকে, গোলাম ফারুক। হ্যালো।
হ্যালো, আমি গোলাম ফারুক,
একটা বাংলাদেশ থেকে বলছে, তো আমাদের তো একটা খুব অস্থির সময় বাংলাদেশে কাটছে, তাহলে প্রেক্ষাপটে বিশেষত যে নানা রকম সন্ত্রাস, নানা রকমের সংঘর্ষ, বিশেষত সংখ্যালঘুদের উপরে আক্রমণ আমাদেরকে খুবই উদ্বিগ্ন করছে। তা আমরা খুব হতাশ, এই কারণে যে সংখ্যালঘুদের প্রতি আক্রমণটা প্রতি বছর প্রতিনিয়ত হচ্ছে বিশ্বের নির্বাচন পরবর্তী অবস্থায়, যতটুকু এটা রাজনৈতিক তার চেয়ে অনেক বেশি হলো তাদের সয় সম্পত্তি গ্রাস করার একটা প্রবণতা এখানে খুব কাজ করে, যে তাদেরকে এইভাবে যদি দেশ ছাড়া করা যায়, এবং সাথে সাথে যে সন্ত্রাসীদের হাতে মূলত চলে গেছে সব রাজনৈতিক প্রক্রিয়া, এবং সন্ত্রাসীরা তারা বিভিন্ন ভাবে যে লোক মানে বাসে আগুন দিচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, লোকজনকে অত্যাচার করছে, ধ্বংস করছে, তো আসলে এখান থেকে আমাদের উত্তরণের কি উপায়, এখান থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি, কিভাবে বাঁচতে পারি? আশা করি আপনারা এই ব্যাপারে আমাদেরকে একটা সুচিন্তিত একটা মতামত দিয়ে আশ্বস্ত।
লক্ষ্য করেছেন যে আশরাফুল ইসলাম, আলমগীর এবং গোলাম ফারুক এদের সকলেরই প্রশ্নের মধ্যে একটা উৎকণ্ঠা, উদ্বেগ আছে, একটা জিজ্ঞাসা আছে, একটা সংশয় আছে। প্রথমেই আমি যাচ্ছি অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে।
জি ধন্যবাদ। যে প্রশ্নগুলি এসেছে এটা কিন্তু গত কয়েকদিন ধরে সবার মনের মধ্যেই ঘুরপাক খাচ্ছে এবং প্রকাশ্য চলে আসছে, এবং সবারই একটা প্রশ্ন যে এটা থামানো যায় কি করে। এটার খুব সহজ উত্তর হয়তো কারো কাছেই নেই, কারণ এটা একটা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলার যে অবস্থা, তারপরে সরকারের ক্ষমতা, এবং শুধুমাত্র সরকার এখানে এককভাবে কাজ করলে কোনো কিছু হবে না, সবাই মিলে সমাজে মোটামুটি ভাবে একটা প্রভাব বিস্তার করতে পারেন, প্রত্যেকের সদিচ্ছার উপরে নির্ভর করবে যে এটা কিভাবে থামানো যায়। সেখানে আমাদের প্রচন্ড রকম একটা বিভাজন রয়েছে, এবং একেবারে সরকার এবং বিরোধী দল যেভাবে প্রতিপক্ষ হিসাবে ঠিক আছে, তাদের মধ্যে যে সাংঘর্ষিক সম্পর্ক সেটার ফলাফলটা জনগণের উপরে যে পড়ছে। তবে বড় কথা হচ্ছে যে আমাদের দেশে যে আইনের ঊর্ধ্বে থাকার যে সংস্কৃতি দাঁড়িয়ে গেছে, সেটার কারণেই এই বিষয়গুলি আমরা কিছুতেই একটা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারি না। কারণ যারা অন্যায় করে, যারা দুষ্কৃতিকারী, যারা এই ধরনের রূপ তরাজ অগ্নি সংযোগ এবং মানুষের বাড়ি আগুন দিচ্ছে, হিন্দু সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছে, তারা যখন মনে করে যে তারা এই ধরনের কাজ করলে কোন রকম শাস্তি পেতে হবে না, জবাবদিহিতার মুখোমুখি হতে হবে না তাদেরকে, তখনই তারা কিন্তু অপ্রতিরোধ ভাবে এই কাজগুলি করে যায়। অপরদিকে এই কথাটাও বলতে হবে যে আমাদের ধারণা থাকা সত্ত্বেও সরকার কিংবা নাগরিক সমাজ কিংবা প্রতিবেশী সেই স্থানীয় লোকজন কারোরই কিন্তু সেরকম কোনো প্রস্তুতি ছিল না এটাকে রুখে দাঁড়াতে পারে সেরকম ভাবে। তা তার ফলে যেটা হয়েছে যে যারা এই বিষয়গুলি পরিকল্পিত ভাবে করেছে তারা অনেক বেশি শক্তি নিয়ে, অনেক বেশি লোকজন নিয়ে, অনেক বেশি নৃশংসতার সঙ্গে এই কাজগুলি সমাধান করতে পেরেছে এবং করেই যাচ্ছে।
আবেদ খান,
আমরা প্রথমে এখানে একটু আমি একটা শব্দের ব্যাপারে একটু আপত্তি জানিয়ে শুরু করি।
জি,
সেটা হচ্ছে শব্দটি হচ্ছে সংখ্যালঘু শব্দটি। সংখ্যালঘু শব্দের ভেতর দিয়ে সংখ্যাগুরু গুরু এবং সংখ্যালঘু একটা বিভাজন রেখা এখানে মানে তৈরি হয়ে যায়। এই বিভাজন রেখার ভেতরেই কিন্তু একটা মাইন্ডসেট কাজ করে। আমার মনে হয় যে এই মাইন্ডসেটটাই হচ্ছে এখানে অত্যন্ত ইম্পর্টেন্ট, যে মাইন্ডসেটের কারণেই কিন্তু আজকে এই 47-এর পর থেকে আমরা প্রত্যক্ষ করছি সরাসরি রাষ্ট্রীয়গতভাবে, আর তার পরবর্তী পর্যায়ে, তার আগে তো ছিল অন্য, সেটা ধর্মগত, কিন্তু 47-এর পরবর্তী পর্যায়ে সেটা রাষ্ট্রীয়ভাবে এটা একটা রাজনৈতিক কর্ম হয়েছে। এবং এখানে একটা জিনিস বিশেষ করে বলা দরকার, আমি বিশেষ করে মনে করি যে আসলে ধর্মের রাজনীতিটাকে যখন রাজনীতির মধ্যে এটাকে ঢোকানো হয়েছে, সেই মুহূর্ত থেকেই কিন্তু একটা নিরাপত্তাহীনতা সামগ্রিকভাবে জনগোষ্ঠীর কাছেই কিন্তু এটা এসে পড়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে ধর্মকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক কৌশল হিসাবে, রাজনৈতিক অস্ত্র হিসেবে। এই ব্যবহার করার কারণে কিন্তু আমাদের এখানে রাজনীতি কলুষিত হয়েছে, ধর্ম তার নিজস্ব কার্য যে উপযোগিতা সেটা হারিয়েছে। আর এই জায়গাটা হচ্ছে প্রধান, যে জায়গাটা আমাদের সামগ্রিকভাবে আমাদের মস্তিষ্কের মধ্যে কিন্তু এটিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সে আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, 47-এ যখন বিভাগ হলো, সেই বিভাগের মধ্যে আমরা কি পেলাম, একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম পাকিস্তান পেলাম। পশ্চিম পাকিস্তান ওখানে কোন রকম ধর্মীয় যে ভিন্ন মতাবলম্বী যারা, তাদের কিন্তু সংখ্যা ক্রমশই কমে যাচ্ছিল এবং ওটা কমিয়েই গিয়েছিল। ওখানে ওটা কোনো বড় প্রশ্ন ছিল না। পশ্চিম পাকিস্তানে তখন পাঞ্জাবি শাসকরা মূলত কাশ্মীর নিয়ে চিন্তা করেছিলেন এবং তাদের মানসিকতা ছিল ভারত বিরোধীটা, ভারত।
আবেদ খান, আমরা মূলত বাংলাদেশের উপরই একটু আলোকপাত করি, কারণ আমাদের সময়টা খুব সংক্ষিপ্ত।
আমি একটু বাংলাদেশের কথাই আসছি। আর বাংলাদেশে কিন্তু 47 সালের পর থেকে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে হিন্দু বিদ্বেষ। এই হিন্দু বিদ্বেষটা কিন্তু বিভিন্ন সময় রাজনৈতিক ভাবে আমাদের মধ্যে চলে এসেছে, যেটাকে আমরা চূড়ান্ত যে জায়গাগুলো দেখতে পাই সেটা হলো 71, তার পরবর্তী পর্যায়ে 2001 আমরা দেখেছি, এবং এবারে 2014-13 সালের দিকে আমরা দেখলাম নির্বাচনের পূর্বে কিংবা নির্বাচনের আগে, বিশেষ করে সাইদির রায়ের পরবর্তী পর্যায় থেকে কিন্তু এগুলো শুরু হয়েছে। এবং এটা ক্রমান্বয়ে আমাদের এখানে এত তীব্র থেকে তীব্র।
আমরা আবার ফিরে আসবো আপনার কাছে, ডক্টর সাইদ ইফতিকার আহমেদ।
আবেদ খান যে মাইন্ডসেটের কথা বলছিলেন, সেই মাইন্ডসেটটাকে ধরে আমি আমার আলোচনা শুরু করি। যে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর যে মাইন্ডসেট, সেটার মধ্যে কিন্তু সংকটটা নিহিত, এবং সেই মাইন্ডসেটটা থেকে আমরা বেরিয়ে আসবো সেটা সে পক্ষেই কিন্তু আমরা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিলাম। কিন্তু 1975 সালের পরবর্তী সময় আমরা দেখলাম যে মাইন্ডসেটটাকে আমরা ফেলে এসেছিলাম 1971-এ, সেটাকে আবার রিভাইভ করা হলো এবং সংখ্যাগুরু এবং সংখ্যালঘুর যে কনসেপশনটা সেটাকে সামনে নিয়ে আসা হলো, এবং আমাদের যে রাষ্ট্র সে রাষ্ট্রটির একটি ধর্মীয় চরিত্র দেয়া হলো। এবং পরবর্তীতে আমরা যেটা দেখি, রাষ্ট্রের সে ধর্মীয় চরিত্রটি সমাজের মধ্যে সংখ্যাগুরু সংখ্যালঘুর ধারণাটাকে বিস্তার একটা বিশাল ভূমিকা পালন করে, এবং এর ফলে যে একটা সাম্প্রদায়িকতার যে মাইন্ডসেট দীর্ঘদিন ধরে আমাদের রাষ্ট্র এবং সমাজে সেটি গেঁথে বসে আছে। ফলে এককভাবে আজকে রাষ্ট্র কিছু আইনগত ভূমিকা বা যেটাকে বলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করেই কিন্তু আজকে এই যে সংকটটা সেখান থেকে উত্তরণ ঘটানো সম্ভব নয়। এর জন্য যেটা দরকার, একটি দীর্ঘ সংস্কৃতির লড়াই দরকার। আর যেটা দরকার, যে রাষ্ট্রের যে চরিত্র, রাষ্ট্রের কোনো ধর্মীয় চরিত্র থাকতে পারে না, সেটাকে একটি সর্বধর্মের মানুষ যাতে একটি রাষ্ট্রের কাছে আশ্রয় পেতে পারে, রাষ্ট্রকে সে ধরনের ভূমিকা পালন করতে হবে এবং রাষ্ট্রের সে চরিত্রটিকে ফিরিয়ে আনতে হবে যে রাষ্ট্রটি হবে ধর্ম সহিষ্ণু এবং সকল ধর্ম এবং মতের মানুষের আশ্রয়স্থল। সেই জায়গাটি যতক্ষণ না আমরা পুনরুদ্ধার করতে পারবো, কিছু আইনগত ব্যবস্থা, কিছু সেনা বাহিনী, কিছু পুলিশের উপর নির্ভর করে আজকের যে সংকট, সেই সংকটটি উত্তরণ ঘটানো যাবে না। এটি বাংলাদেশের গত 30-35 বছর ইতিহাস সুস্পষ্টভাবে প্রমাণ করেছে।
ধন্যবাদ ডক্টর ইফতিকার। আমরা শ্রোতাদের জানিয়ে দিই যে এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আপনারা শুনছেন হ্যালো ওয়াশিংটন। পরবর্তী প্রশ্ন করছেন ঢাকা থেকে সাবরিনা ইকবাল। হ্যালো।
হ্যালো, আমি সাবরিনা ইকবাল বলছি ঢাকা থেকে। ধন্যবাদ। যে বিষয় নিয়ে আজকের আলোচনার অবতারণা করা হয়েছে তা নিয়ে আমাদের দেশের বাঘা বাঘা রাজনীতিবিদ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, দেশি বিদেশি কূটনীতিক বৃন্দ সবাই সহিংসতা বন্ধের একটিমাত্র উপায় খুঁজে বের করেছেন, তা হলো সংলাপ। কিন্তু আমি এদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি এই সংলাপ কখনোই সম্ভব নয়, কারণ আমাদের রাজনীতিবিদরা একে অন্যকে সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে কথা বলতে ভুলে গেছেন। তারা দেশের চেয়ে ক্ষমতার মসনদকে গুরুত্ব দেন বেশি। যেভাবেই হোক তাল গাছটা নিজের করে পেতেই হবে, এটাই যখন তাদের ব্রত, তখন মন্দির পড়লো কি মসজিদ পড়লো তাতে কি বা এসে গেল। শুধু মুক্তিযুদ্ধের চেতনাকে অস্ত্র হিসেবে ব্যবহার না করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে নিজেদের ভেতর শ্রদ্ধাবোধ ফিরিয়ে আনুন, তারপর সংলাপ, আলোচনা, যা খুশি করুন, তবে অবশ্যই যুদ্ধ অপরাধীদের ছত্র ছায় যারা আছেন তাদের সঙ্গে কোনো আলোচনা নয়। এই বিষয়ে আমি আপনাদের মতামত জানতে চাই।
ধন্যবাদ সাবরিনা ইকবাল। আরো একজন অপেক্ষা করছেন চট্টগ্রাম থেকে, সালাউদ্দিন। হ্যালো।
আমি সালাউদ্দিন বলছিলাম বাংলাদেশের চট্টগ্রাম থেকে। প্রতিবার নির্বাচনের পূর্বাপর রাজনৈতিক কারণে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন নির্যাতন ও হামলার শিকার হয়ে থাকে। এ ধরনের রাজনৈতিক ডামাডোলের মধ্যে অনেকেই আবার তাদের স্থানীয় পর্যায়ের বিভিন্ন ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কাজটাও সেরে নেওয়ার নজির রয়েছে। আমার প্রশ্ন হলো, দেশের বিবদমান রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে পরস্পরের দোষারোপের অবস্থান থেকে বেরিয়ে আসবে কি? একই সাথে দলগুলো ও সরকার উদ্দেশ্যমূলক হামলায় জড়িতদের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করবে কি?
আমরা দুটি প্রশ্নই শুনলাম, সাবরিনা ইকবালের এবং সালাউদ্দিনের। অ্যাডভোকেট সুলতানা কামাল,
আমি সাবরিনা ইকবালের কথার সঙ্গে সম্পূর্ণ একমত যে যারা যুদ্ধ অপরাধের সঙ্গে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তাদের যে অবস্থান সেই সম্পর্কে আমরা সম্পূর্ণভাবে অবগত। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে মনে করি যে তাদের এই দেশে কোনো ব্যাপারে কোন রকম মতামত দেওয়ার কোন রকম অধিকার নেই, কারণ তারা অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি স্বরূপ তাদের যে একটা বিশেষ অবস্থানে থাকার কথা সেটা হচ্ছে যে তারা এই শাস্তি স্বরূপ কোনো কিছুর মধ্যে অংশগ্রহণ করার যে নৈতিক অধিকার ছিল সেটা তারা হারিয়েছে, অতএব সেখানে কোনো প্রশ্নই ওঠে না। তবে এটা ঠিক যে আলাপ আলোচনা এবং সংলাপ ছাড়া কোন রকম সমঝোতায় যদি পৌঁছানো না যায় তাহলে আমাদের এই সংঘাতময় যে পরিস্থিতি সেটা হয়তো অব্যাহতই থাকবে। এবং এটার সুযোগে আমরা সংখ্যালঘু কথাটা নিয়ে অনেক রকম আলোচনা করেছি, তবে তারা যে সংখ্যায় কম এটা একটা বাস্তবতা। আমি নিজে যেটা বিশ্বাস করতে চাই সেটা হলো যে হ্যাঁ, কোনো কোনো জনগোষ্ঠী সংখ্যায় কম থাকতে পারে, তারা সংখ্যালঘু হতে পারে পরিসংখ্যানগত ভাবে, কিন্তু সংখ্যালঘু হলেই যে তাদের উপরে অত্যাচার করতে হবে, তাদের উপরে আক্রমণ করতে হবে, সেই মাইন্ডসেট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি একটা বর্ণনা দেওয়ার জন্য তাদেরকে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু কিংবা যে কোনো ধরনের, যেমন আমি নারী কিংবা বাঙালি অবাঙালি আদিবাসী যেই বিবরণেই যাদেরকে ডাকা হোক না কেন, সেটা তো তাদের পরিচয়, সেই পরিচয় নানা রকম হতে পারে, সেটার জন্য তাদের উপরে অত্যাচার হবে কিসের জন্য? সেটা অবশ্যই যে কথাগুলি আবেদ খান এবং আমাদের ম্যানচেস্টারের বন্ধু বলেছেন সেই জায়গায় আমি তারা যেটা বুঝাতে চেয়েছেন সেটার সঙ্গে একমত যে এই কনসেপ্ট থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, কিন্তু সেই কনসেপ্টটা কি যে সংখ্যালঘু কিংবা সংখ্যা কম হলে তাদের উপর অত্যাচার হবে সেটা একটা ব্যাপার। আর দ্বিতীয় যে প্রশ্নটা ছিল সেটা হলো যে এই যে এখন যে পরিস্থিতি চলছে সেটা থেকে বেরিয়ে আসার জন্য সংলাপটা কতখানি কার্যকর হবে। সংলাপ তখনই কার্যকর হবে যখন সংলাপকারীরা নিজেদের ব্যক্তিগত দলগত পরিবারগত স্বার্থের উপরে উঠে দেশের জনগণের কিভাবে ভালো হয় সেই মর্মে সংলাপে বসেন, তখনই সংলাপ কার্যকর হবে। সেটা যদি না হয় তাহলে সংলাপ করেও কোনো ফল হবে বলে আমিও মনে করি না।
আবেদ খান, সালাউদ্দিনের আরেকটি প্রশ্ন ছিল চট্টগ্রামের, সেটি ছিল যে এই যে সমস্ত হামলা কিংবা হিংসাত্মক কার্যকলাপ চলছে সেটি ধর্মীয় গোষ্ঠীগত যে গোষ্ঠীরই লোক হোক না কেন, সাধারণভাবেই অনেকেই এতে আহত নিহত হয়েছেন, তো এই সব হামলার সঙ্গে জড়িতদের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করা কি সম্ভব হবে? আবেদ খান,
একটা জিনিস হচ্ছে যে এখানে আমরা ভালো করে যদি খেয়াল করি তাহলে দেখব যে 2001 সালের যে ঘটনা ঘটেছিল সে সময় সংখ্যালঘু যে নির্যাতন হয়েছিল সে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত, হ্যালো,
জি আপনি বলুন, শুনছি,
সে ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কোন রকম তদন্ত কিংবা এ ব্যাপারে কোন সুনির্দিষ্ট কোনো কিছু আমরা পাইনি। আসলে 2001 সালের সেই সময় সেই তদন্ত যদি করা হতো এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের যদি চিহ্নিত করে সেটার শাস্তি বিধান করা হতো তাহলে কিন্তু আজকে এই দশা হতো না,
তখন তো শাহাবুদ্দিন কমিশন বলে একটি কমিশন হয়েছিল।
হ্যাঁ, কিন্তু সেটার আর কোনো কিছু হয়নি শেষ পর্যন্ত। 2008 সাল বা 9 সালের এসে সেটা গিয়ে দেখা গেল যে 2008-9 সালের দিকে এসে একটা মোটামুটি দাঁড় করানো হয়েছে, কিন্তু তারপরে ওই পর্যন্তই, তার বাইরে আর কিছুই হয়নি। তো কাজে এভাবে হলে যেটা হবে, এইবারের যে ঘটনাগুলো ঘটলো এগুলো সবই চিহ্নিত, আমরা কিন্তু জানি যে কোত্থেকে এই ঘটনাগুলো ঘটছে। তারপরেও কিন্তু আমরা এই ব্যাপারে নিষ্ক্রিয় এই কারণে যে আমাদের এখানে সংবিধানের মধ্যে একটি ধারা এখানে এসছে অষ্টম সংশোধনী, যেটা হচ্ছে এই রাষ্ট্রধর্ম, এই রাষ্ট্রধর্মের ভেতর দিয়ে কিন্তু আমাদের এখানে সবচেয়ে বড় বিষ একটা এখানে বিষবাণ নিক্ষেপ করা হয়েছে, যেটা আমাদের এখানকার মানুষকে, সাধারণ মানুষকে নিরাপত্তাহীন করেছে। এবং যারা ধর্মের কারণে, মানে যারা, যেটা সুলতানা কামাল বলছেন যে সংখ্যালঘু ওইভাবে বলা যায়, আমি বলছি যে
শব্দটি বড় জটিল। তো যাই হোক, যারা ধর্মীয় ভাবে তারা আজকে কম সংখ্যায়, তাদের ওপরে যে নির্যাতনটি অবশ্যম্ভাবী হয়ে পড়ে এবং তারা কিন্তু নিরাপত্তাহীন হয়ে পড়ে, এটা এখানেও দেখা গেছে। তাই এই সরকারকে কঠোর হতে গেলে কঠোর কিভাবে হবে? যে সরকার মানে প্রধানমন্ত্রী বলেছেন যে কঠোর ব্যবস্থা করা হবে, জিরো টলারেন্স ইত্যাদি ইত্যাদি, এখনো পর্যন্ত কি কোনো জায়গায় এই যে এতদিন ধরে গত 2 বছর ধরে যে ঘটনাগুলো ঘটে গেল এই সরকারের আমলে, এই 2 বছরের মধ্যে কি কোনো তদন্ত হয়েছে? এই 2 বছরের মধ্যে কি কাউকে চিহ্নিত করা হয়েছে? আমরা ঢালাও ভাবে কিন্তু কিছু গ্রেফতার প্রক্রিয়া দেখছি, ওই গ্রেফতারের ভেতর দিয়ে কোন ধারায় কাদেরকে কি ফেলা হচ্ছে এটা সুলতানা কামাল অনেকখানি বলতে পারবেন, যে তাদের আসলে কোনো কিছুই করা হচ্ছে না। অর্থাৎ রাষ্ট্রীয় ভাবে যদি ব্যবস্থা না নেওয়া হয়, আজকে সুপ্রিম কোর্ট আজকে সুমোটো একটি জিজ্ঞাসা এখানে উপস্থিত করেছে যে এই ধরনের ব্যাপারটা কেন ঘটছে, এই সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি কেন আজকে এখানে এত তীক্ষ্ণভাবে আসছে এবং এ ব্যাপারে সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে, এই কথাটা সুপ্রিম কোর্টকে সুমোটো করতে হয়েছে। কেন এই জিনিসটা তো কোনো কিছু করে না। আমার কথাটা ওই জায়গাটায় খুব স্পষ্ট যে কখনোই ধর্মটাকে রাজনীতির সঙ্গে মেলানো যাবে না, এবং প্রত্যেকেই প্রতিটি রাজনৈতিক দলই কিন্তু ধর্মটাকে ব্যবহার করছে তার নিজস্ব ভোট ব্যাংকের কারণে, এবং এটাই কিন্তু আমাদেরকে নানাভাবে আক্রান্ত করেছে। আজকে যারা এই সমস্যার সমাধানের কথা বলছেন সংলাপের ভেতর দিয়ে, যেটা আমি বিশেষ করে সাবিনা ইকবাল তিনি যেটা বলেছেন যে এভাবে যারা মানে ধর্মকে ব্যবহার করে এই নির্যাতনের জন্য জড়িত যারা আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের সঙ্গে কোন রকম সংলাপ করা যায় না, এটা ঠিক, এটার সঙ্গে একমত পোষণ করেছেন আমাদের সুলতানা কামালও। কিন্তু আমি একটা জিনিস বলি একটুখানি সাবিনা ইকবালের কথায়, যে তিনি এটাকে মনে করছেন যে ধর্মীয় এই যে কি বলে ওটাকে ওই আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদিকে পাশে রেখে রাজনৈতিক দলগুলো যেভাবে যে ক্ষমতার লড়াই করছে কিংবা এটা করছে, হ্যাঁ, তার ফলে কিন্তু ওটাই প্রধান হয়ে গেছে। আমি ওইভাবে কিন্তু জিনিসটাকে দেখছি না, কারণ রাজনৈতিক দলকে রাজনীতিতে আমি কখনো দুর্বল একটা কিংবা কোনো রকম ভাবে প্রতিপক্ষ মনে করি না। আমি যেটা মনে করি যে রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব চেতনাটাকে যদি মুক্তিযুদ্ধের চেতনা দ্বারা প্রভাবিত হতে পারত, যেটা ছিল 75 সালের আগে পর্যন্ত ছিল আমাদের এখানে সংবিধানে, যেদিনই এই যে স্বাধীনতা বিরোধীদেরকে এখানে সংশ্লিষ্ট করা হলো, সে সময় থেকেই কিন্তু এই জটিলতার সৃষ্টি হলো।
আবেদ খান, আপনার কাছে আবার আমরা ফিরে আসবো। এই মুহূর্তে মালয়েশিয়া থেকে একজন ফোন করছেন, লাইনে আছেন। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম।
আমি সুলতানা কামালের কাছে প্রশ্ন রাখতেলে এই যে পদ্মা সেতুর ব্যাপারে বিশ্বব্যাংক বলেছে যে বাংলাদেশে দুর্নীতি হয়েছে, তা এই দুর্নীতি যে হয়েছে তা এই দুর্নীতি দুর্নীতির কারণটা এরা বললো কারা? কি বাংলাদেশের লোক বললো না বিশ্বব্যাংকের লোক বললো? আমি এটা জানতে চাই।
আচ্ছা, আসলে পদ্মা সেতুর দুর্নীতি আমাদের আলোচ্য বিষয় নয়, তবুও সুলতানা কামাল যদি এক লাইনে কথাটা বলে ফেলেন।
পদ্মা সেতুর দুর্নীতির ব্যাপারে বিশ্বব্যাংকের যে একটা বিশেষ শাখা আছে যারা এই সমস্ত ব্যাপারে পর্যবেক্ষণ করে, তাদের কাছ থেকে প্রশ্নটা প্রথমে উঠেছে।
আচ্ছা, আমরা এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ঢাকা থেকে মেরি নাসিয়া। হ্যালো।
হ্যালো, আমি ঢাকা থেকে মেরি নাসিয়া বলছি। সম্প্রতি হিন্দুদের উপর যে আক্রমণ হয়েছে, আমরা সেটাকে সংখ্যালঘুদের উপর আক্রমণ বলছি, কিন্তু আমার প্রশ্নটা হলো একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে এই সংখ্যালঘু কথাটা কতখানি পলিটিক্যালি কারেক্ট? আমরা খোলাখুলি ভাবে কেন বলি না যে হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে এবার? আর এই যে আমরা যে সহিংসতা দেখছি, এটা যে শুধু হিন্দুদের উপরই আক্রমণ হচ্ছে তা না, এটা সর্বস্তরের সাধারণ মানুষের উপরই এই আক্রমণ হচ্ছে। যদি সর্বদলের অংশগ্রহণের মাধ্যমে যদি এই নির্বাচন হতো, তাহলে কি আমরা এমন একটা পরিস্থিতির সম্মুখীন?
ধন্যবাদ মেরিনেশিয়া। তার প্রশ্নের দুটো অংশ ছিল, একটা ওই সংখ্যালঘু বলা যাবে কিনা, এটা পলিটিক্যালি কারেক্ট কিনা, সেটার ব্যাপারে সুলতানা কামাল এবং আবেদ খান মতামত দিয়েছেন। আমি এই প্রসঙ্গে একটু ডক্টর সৈয়দ ইফতেখার আহমেদের কাছে যাচ্ছি।
উনি যেটা বলতে চাচ্ছিলেন যে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে কাউকে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করা যায় কিনা, কিন্তু বাংলাদেশ কি তার ধর্মনিরপেক্ষ চরিত্র পুনরুদ্ধার করতে পেরেছে? বাংলাদেশে এখনো রাষ্ট্রীয় ধর্ম হিসেবে একটি বিশেষ ধর্মকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, সুতরাং সেই রাষ্ট্রের যে চরিত্র সেই রাষ্ট্রের চরিত্রই বলে দিচ্ছে যে কারা এখানে সংখ্যাগুরু এবং কারা সেখানে সংখ্যালঘু। যিনি প্রশ্ন করেছেন তিনি ঠিকই বলেছেন, আমরা যদি আমাদের রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রটাকে পুনরুদ্ধার করা যায় তাহলে এ ধরনের যে আইডেন্টিফিকেশন সংখ্যা গুরু এবং লঘু সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে।
হ্যালো, হ্যাঁ জি
শোনা যাচ্ছে?
হ্যাঁ শোনা যাচ্ছে জি। আমরা আমাদের লাইনে আরেকজন অপেক্ষা করছেন, জিতেন শীল। হ্যালো, হ্যালো,
আমার কথা হলো,
আপনি কোথেকে বলছেন?
হ্যাঁ আমি বলছি বগুড়ার কালু থেকে, জিতেন্দ্র শীল।
আচ্ছা বলুন বলুন।
হ্যালো,
হ্যাঁ বলুন।
আমার প্রশ্ন হলো এই যে এখন বর্তমানে যে আধুনিক যুগ, আমরা যে যতটা আধুনিক হয়েছে মনে দিতে যে আমরা ততটা আধুনিক হতে পারছি না, তার কারণ হচ্ছে এখনো সে আগেকার মতো সংখ্যালঘুদের উপর হামলা এমন কোন পরিস্থিতি সৃষ্টি করা যাচ্ছে না যে পরিস্থিতির কারণে আর কখনো হামলা যাতে না হয় ভবিষ্যতে, এটা কেন কেন করা যাচ্ছে না?
আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা নিয়ে রাখলাম, একটু পরেই সেই উত্তরে যাব। মেরিনাশিয়ার দ্বিতীয় প্রশ্নটা ছিল, সর্বদলীয় অংশগ্রহণের মাধ্যমে যদি নির্বাচন হতো তাহলে কি আমরা এমন একটি পরিস্থিতির সম্মুখীন হতাম? সুলতানা কামাল।
আচ্ছা, 2001 সালে কিন্তু সব দলের অংশগ্রহণেই নির্বাচন হয়েছিল, তারপরেও এই ধরনের ঘটনা ঘটেছে। কাজেই সর্বদলের অংশগ্রহণে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না সেটার সঙ্গে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে যে আক্রমণ হচ্ছে কিংবা যে সহিংসতা হচ্ছে সেটার কিন্তু কোনো সম্পর্ক নাই। আমাদের দেখতে হবে যে এই সহিংসতাটার মূল কারণটা কি। এই সহিংসতার মূল কারণ কিন্তু অনেক গভীরে, যেটা হলো যুদ্ধ অপরাধের বিচারের যে প্রক্রিয়া সেটার সঙ্গে এটা জড়িত। যারা যুদ্ধ অপরাধী বলে চিহ্নিত হয়ে আজকে শাস্তি পাচ্ছেন তাদেরকে বাঁচাবার যে একটা বিরাট বড় উদ্দেশ্য রয়েছে কোনো কোনো রাজনৈতিক শক্তি, সেটার সঙ্গে এটা জড়িত। এবং একই সঙ্গে সম্পদ লুণ্ঠন, ভূমির দস্যুতার যে ব্যাপারটা রয়েছে সেটা, এবং অবশ্যই আজকে আমরা এমন একটা পরিস্থিতিতে রয়েছে যদিও নামে গণতন্ত্র বলছি কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে যেইভাবে দুর্বল তার উপরে অত্যাচার করার যে কতগুলি প্রবণতা থাকে সমাজে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। কেন? কারণ আমাদের যারা সমাজের অভিভাবক, যারা রাজনীতির অভিভাবক, তারা নিজেদের মধ্যে এমন সাংঘর্ষিক একটা সম্পর্ক তৈরি করেছেন এবং এমন দুর্বলতার পরিচয় দিচ্ছেন জনগণকে রক্ষা করার ক্ষেত্রে, সেটা আমি সরকারি দলকেও যেমন বলবো বিরোধী দলকেও সেই একইভাবে বলবো, তারা প্রত্যেকেই যার যার নিজস্ব স্বার্থ নিয়ে এত বেশি অন্ধভাবে নিজেদের কাজকর্মগুলি করে যাচ্ছেন যে জনগণের স্বার্থ তাদের কাছে একেবারেই তুচ্ছ হয়ে গেছে। এবং তার ফলে সমাজে যারা যে কোনো কারণেই হোক, অর্থনৈতিক, সামাজিক, তাদের যে পরিচয় আছে সেটার কারণে নানাভাবে দুর্বল অবস্থানে আছে, তাদের উপরে এই আক্রমণগুলি এইরকম অব্যাহতভাবে নৃশংসভাবে ঘটেই চলেছে, সেটা আমরা থামাতেই পারছি না।
শ্রোতাদের জানিয়ে রাখি আপনারা হ্যালো ওয়াশিংটন শুনছেন কলিন শো, ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। একটু আগে আমাদের একজন শ্রোতা শ্রী জিতেন্দ্রনাথ শীল বগুড়া থেকে প্রশ্ন করেছিলেন যে আমাদের মানসিকতার মধ্যে আধুনিকতার অভাবের কারণেই এই জাতীয় ঘটনা ঘটছে কি না, আমরা সেই পুরনো আমলেই আছি কি না যেখানে এই ধর্মীয় সংখ্যালঘিষ্ঠ সংখ্যাগরিষ্ঠের মধ্যে একটা সংঘাত লেগে রয়েছে। আবেদ খান।
আসলে ওই আমি আগে থেকে এই কথাটাই বলে আসছি, একটা কথা যে মানসিকতার ব্যাপারটি কিন্তু একটা সুদীর্ঘ ছাপ ফেলেছে আমাদের এখানে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাজনৈতিক জীবন সেটাকে ব্যবহার করেছে অস্ত্র হিসেবে। আর একটি কথা এখানে বিশেষ করে বলা যায়, এটা আমরা হিসেব করে দেখতেই পাবো যে আমাদের এখানে যদি ওই 1975 সালের পরে যদি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি সাংবিধানিক কোনো অধিকার না পেত এবং এরকম যদি আমাদের সংবিধানটা হতো যে সংবিধান 72 সালে ছিল, যেটা যে যেখানে মুক্তিযুদ্ধের বিরোধী কোনো শক্তির রাজনীতি করার অধিকার থাকবে না, এই জিনিসটাকে দিয়ে তাহলে আমরা কিন্তু সরকারি দলও পেতাম মুক্তিযুদ্ধের পক্ষের, বিরোধী দলও পেতাম মুক্তিযুদ্ধের পক্ষের, এভাবে কিন্তু একটা ধারাবাহিক চেহারা আমরা দিতে পারতাম। তাহলে কিন্তু হিন্দু সম্প্রদায় কিংবা খ্রিস্টান সম্প্রদায় কিংবা বৌদ্ধ সম্প্রদায়
কিংবা আদিবাসী সম্প্রদায় কেউ কোনোভাবে আক্রান্ত বোধ করতেন না কিংবা নিরাপত্তাহীনতায় ভুগতেন না। একটা জিনিস হচ্ছে একটা রাষ্ট্রীয় ব্যবস্থায়, যেটা খুব ডক্টর ইফতেখার যথাযথভাবে বলেছেন, আমি তার কথার সঙ্গে একমত, সুলতানা কামালের কথার সঙ্গে তো আমি অবশ্যই একমত যে আসলে 2001 সালে তো সর্বদল নির্বাচন করেছিল, কাজেই মানে তাতে কিন্তু মানে কোনো কিছুই এ ধরনের হিংসা এ ধরনের আক্রমণ কোন সময় এটাকে এর থেকে রোধ করা যায়নি। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা যদি মানে এই কথা মনে রাখি, গণতন্ত্রের যে ব্যাপারটি হচ্ছে যদি একজনও তার ভিন্ন ধর্ম থাকে তাহলে তার রাষ্ট্রীয়গতভাবে সমান অধিকার আছে, যার সবাই আছে তাদের তাদের চাইতেও বেশি একই রকম।
আমরা
এই যে সমতা, এই সমতাটুকু যদি আমার রাষ্ট্রে আমরা নির্ধারণ না করতে পারি, আমার রাষ্ট্র ব্যবস্থায়, আমার সংবিধানে, আমার সরকার যদি এ ব্যাপারে নিশ্চয়তা না দেয়, কিংবা আমার রাজনৈতিক শক্তিগুলো যদি এ ব্যাপারে মানে নিশ্চয়তা না দেয়, তাহলে কিন্তু এই জটিলতা।
আমরা আবার ফিরে আসবো, আমাদের কয়েকজন শ্রোতা আছেন যশোরে, যেখানে এই আক্রমণটা হয়েছে, যশোরের কয়েকটি জায়গায়, মনিরামপুর এবং অন্যত্র। যশোর থেকে শ্রোতারা আসছেন, প্রথমে শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। বিগত মাস ছয়েক ধরেই আমরা দেখছি যে বাংলাদেশের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ আক্রান্ত হচ্ছে, সর্বশান্ত হচ্ছে, উদ্বাস্তু হচ্ছে। আমার প্রশ্ন হলো যে 71-এর মুক্তিযুদ্ধ হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, এবং এই চেতনায় আমরা সবাই বাঙালি, আমাদের সংবিধান বলছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই সবার অধিকার সমান। তারপরেও আমরা দেখছি একটি শ্রেণী গোষ্ঠী বা আমাদের রাজনৈতিকবিদরা, সাধারণ মানুষরা সংখ্যালঘু শব্দ বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের উপর আঘাত করতে প্রকারান্তের উৎসাহিত করছেন। এখন সংখ্যালঘু বলে এই যে আঘাত করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, আদৌ কি এটা করা উচিত আমাদের, না আমাদেরকে সবাইকে বাঙালি জাতীয়তাবোধে উদ্বুদ্ধ এই সন্ত্রাসকে প্রতিহত করা উচিত? প্যানেলের কাছে আমার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নড়বড়ে অর্থনীতির বাংলাদেশ প্রতিদিন হরতাল অবরোধে যে পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, কোটি কোটি হাজার হাজার টাকা, পাশাপাশি ঘরের মধ্যে বন্দি থাকা জনগণের যে মানবিক নিপীড়ন চলছে, তার থেকে উত্তরণের উপায়টা কি?
ধন্যবাদ শ্রাবণী সুর। যশোর থেকে আরো একজন আছেন, তহিদ। হ্যালো।
হ্যালো, আমি তৌহিদ যশোর থেকে বলছিলাম। যতবারই নির্বাচন আসে বা বিভিন্ন ইস্যুতে হামলার ঘটনা ঘটছে এবং সংখ্যালঘুদের উপরে, এই যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্যই এটা হচ্ছে বলে আমার কাছে মনে হয়। এবং এই মুহূর্তে যদি বলি, আমি যশোরের মানুষ, বাংলাদেশে এইবারের নির্বাচনের পরে যে বড় বড় ঘটনাগুলো ঘটলো তার মধ্যে অন্যতম যশোরের অভয়নগরের মালোপাড়ার ট্র্যাজেডি, যেখানে নির্বাচনে ভোট দেওয়ার অপরাধে তাণ্ডব চালিয়েছে নির্বাচন বিরোধীরা। একটি পক্ষ এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন যে এটা আওয়ামী লীগেরই দুই গ্রুপের বিরোধের জের ধরে এই হামলাটা হয়েছে, আবার আরেক পক্ষ বলতে চাচ্ছেন যে হামলার কারণে মানুষ এতটাই অসহায় যে বাংলাদেশে তারা থাকতেই চাচ্ছেন না, বর্ডারে যে ভিড় করছেন। কিন্তু বিষয়টা যদি উঠে না আসে তাহলে কি রাজনৈতিক যে অস্থিরতা, এই অস্থিরতা বন্ধের পথ কি আসলে আমরা কখনো খুঁজে পাবো কিনা? কারণ আমি ব্যক্তিগতভাবে ওইখানে প্রতিদিনই গিয়েছি গত 5 তারিখে হামলার পর থেকে, আমি এখন পর্যন্ত এই দুটি বিষয় বলে আমি দুইটার কোনোটাই আমি পাইনি। তা আমার ধারণা যে সারা দেশে এই ঘটনা
আমি
এটা বলতে চাই, শ্রাবণীকে লক্ষ্য করে শ্রাবণী যে কথাটা বলেছেন, সংখ্যালঘু নিয়ে যে তর্কটা উঠেছে এটা নিয়ে লম্বা বিতর্ক হতে পারে, কিন্তু আমি একটা কথা শুধু বলতে চাই যে হলাম আমি সংখ্যালঘু, আমার উপরে অত্যাচারটা ন্যায্য হয়ে যায়? তা আমি যদি সংখ্যালঘু হলে চিহ্নিত হই, আমার রং যদি কালো হয়, আমি যদি অন্য পরিচয়ে থাকি, সেটা নিয়েই শুধু আমার উপরে অত্যাচার চলবে কেন? সেই জন্য আমি সংখ্যালঘু কি আমি কালো, কি আমি নারী, কি আমি সাদা, কি আমি কোন বর্ণের কোন গোত্রের, সেই পরিচয় দিতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমার কথা হলো যে সেই কারণে আমার উপরে কোনো অত্যাচার হতে পারে না একটা গণতান্ত্রিক সমাজে, সেটা আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে এই যে বলা হচ্ছে বারবার যে নির্বাচনের সময়ই শুধু হিন্দুদের উপর অত্যাচার হয়, সেটাও কিন্তু ঠিক না। সেই জন্য আমি আমার একটু আগের উত্তরে বলেছিলাম যে এখানে ভূমিদস্যুতারও একটা ব্যাপার রয়েছে, সম্পদ লুণ্ঠনের একটা ব্যাপার রয়েছে, এবং যারাই যখন এই অস্থির সাংঘর্ষিক রাজনৈতিক পরিস্থিতির সুযোগ নিতে পারছে, তারাই কিন্তু যে কোনো ভাবে যেন তেন প্রকারে, এবং যেহেতু ঐতিহাসিক কারণে, সামাজিক কারণে, অর্থনৈতিক কারণে কিছু কিছু সম্প্রদায় দুর্বল অবস্থানে থাকে, তাদের উপরে সুযোগ গ্রহণ করে এই কাজগুলি করে যাচ্ছে, এবং রাজনৈতিকভাবে এটার একটা খেলার ব্যাপার আছে, দোষারোপের খেলা চলছে, এবং রাজনৈতিক শক্তিগুলি এই দোষারোপের খেলা খেলে একে অপরের উপর থেকে ফায়দা নেওয়ার একটা চেষ্টা করছেন। এই মানসিকতা বন্ধ করতে হবে, এবং এই মানসিকতা বন্ধ করার জন্য জনগণের কাছে রাজনৈতিক শক্তিগুলিকে দায়বদ্ধ করতে হবে, তাদেরকে অবশ্যই এই কথা বারবার স্মরণ করিয়ে দিতে হবে যে মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যে রাজনীতি চলবে সেটাই বাংলাদেশে একমাত্র চলতে পারে, যেটা আবেদ খান স্পষ্ট করে বলেছেন যে সরকারেই তারা থাকুন কিংবা বিরোধী দলেই থাকুন, তাদেরকে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অনুগত হতে হবে, যেটার মূল কথাটা হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের সমান মর্যাদা সমান অধিকার, সেটা মেনে চলতে হবে, সেটা নিশ্চিত করতে হবে। সেটা যদি করা যায় তাহলে একমাত্র আমাদের এই পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব। আর আমার মনে এই মুহূর্তে সরকার একটা টাস্ক ফোর্স গঠন করতে পারে, যেটার মাধ্যমে সত্য নিরূপণ করে অবশ্যই যারা দোষী হিসাবে চিহ্নিত হবেন তাদেরকে বিচারের আওতায় এনে শাস্তি প্রদান করে একটা উদাহরণ স্থাপন করা যে এর পরবর্তী সময় মানুষ যেন মনে করে যে এই কাজটা করে আমি পার পেতে পারি না।
অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আপনার জরুরি ব্যস্ততা সত্ত্বেও। তাহলে আমরা এখন আমাদের অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। অ্যাডভোকেট সুলতানা কামাল এখন এই মুহূর্তে অনুষ্ঠান থেকে চলে যাচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আমি এই এই বিষয়ে একটু ডক্টর সাইদ ইফতেকারের কাছে আসতে চাইছি।
সুলতানা কামাল সুন্দর করে বলেছেন যে যে সাম্প্রদায়িক যে সমস্যাটি সেটি কিন্তু শুধু নির্বাচনের সময় নয়, আমাদের বাংলাদেশে আমরা যেটি দেখে এসেছি যে প্রায় সারা বছরই এক ধরনের নীরব সাম্প্রদায়িকতা বা নীরব সাম্প্রদায়িক সন্ত্রাস চলে। যখন খুব ছোট লেভেলে সেটি চলতে থাকে সেটি কিন্তু কখনো সংবাদ হিসেবে আসে না, যখন আমরা একটি বড় স্কেলে দেখি তখনই কিন্তু আমরা সেই সংবাদ মাধ্যমে গুলোকে সোচ্চার হতে দেখি। তাহলে আজকে প্রশ্ন দ্বারা কেন সেই নীরব সাম্প্রদায়িকতা দিনের পর দিন আমাদের দেশে চলে আসছে, এর যে যে বিষয়টা দাঁড়াচ্ছে যখন একটি গোষ্ঠী মনে করে, যখন সুলতানা কামাল যখন বলছেন যে ভূমি দখল থেকে শুরু করে দস্যুতা থেকে শুরু করে নানাবিধ কারণ তার সঙ্গে যুক্ত, কিন্তু আক্রান্ত হচ্ছে কিন্তু একটি জনগোষ্ঠী, কারণ একটা অংশ জনগণ মনে করছে যে ওই যে জনগোষ্ঠীকে আমরা আক্রমণ করছি তারা সংখ্যায় লঘু এবং তাদেরকে আমরা আক্রমণ করলে আমাদের কোনো শাস্তি হবে না, আমাদের কিছু হবে না। তো এই যে মাইন্ডসেটটা সংখ্যাগুরু এবং সংখ্যা লঘু, সেই মাইন্ডসেটটা যদি আমরা দূর করতে না পারি তাহলে যতই আমরা আইনগত ব্যবস্থা নেই না কেন সেখান থেকে কিন্তু উত্তরণ ঘটানো যাবে না। আরো যে কতগুলি কথা উঠে এসছে যে কেন এ ধরনের মাইন্ডসেট আমাদের মাঝে ফিরে আসলো, আমরা তো সেই মাইন্ডসেট থেকে বেরিয়ে যেতে চেয়েছিলাম। 75 পরবর্তীতে আমরা যেটা দেখলাম যারা আমাদের মুক্তিযুদ্ধকে বিরোধিতা করেছে সেই মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে ক্রমান্বয়ে রাষ্ট্রে এবং সমাজে যে পুনর্বাসন এবং পাশাপাশি আমাদের জাতি, জাতীয় পরিচয় এবং জাতীয়তাবাদ সেই এটাকে ভিত্তিতে আমাদের পুরো জাতিকে বিভক্ত করে ফেলা, এবং পরবর্তীতে আমরা যেটা দেখছি যে একই বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে দুটি সমান্তরাল জাতিসত্তাকে দাঁড় করিয়ে দেয়া, এই ধরনের নানা বিভাজনের মাধ্যমে যে ধর্মভিত্তিক যে রাজনীতি যেটা আমরা 47-এর পরবর্তীতে আমরা দেখলাম, সেই 47 পরবর্তী ধর্মভিত্তিক যে রাজনীতিটাকে আমাদের বাংলাদেশের রাষ্ট্র এবং সমাজে ক্রমান্বয়ে সেটাকে প্রতিষ্ঠা করে ফেলবার ফলশ্রুতি হিসাবে আজকে আমরা নানা ধরনের সাম্প্রদায়িক সন্ত্রাস দেখে আসছি, এবং সেইখান থেকে যতক্ষণ না উত্তরণ ঘটাতে পারবো সাময়িকভাবে আমরা হয়তো বন্ধ করতে পারি অভয়নগরে বা কোনো একটা পার্টিকুলার এলাকাতে, কিন্তু সেখান থেকে সার্বিক উত্তরণ কোনো অবস্থাতেই সম্ভব হবে না বলে আমার কাছে মনে হয়।
ডক্টর সাইদ ইফতিকার, আপনার কাছে আবার ফিরে আসবো, আমাদের হাতে সময় খুব কম, আমাদের আরো কয়েকজন প্রশ্নকর্তা আছেন। এই ওয়াশিংটন ডিসি থেকেই শিমুল সাহা, হ্যালো।
হ্যালো, আমি শিমুল সাহা ওয়াশিংটন ডিসি থেকে বলছি। আমি স্বাধীনতা উত্তর প্রজন্ম, মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু বাপ কাকা জ্যাঠাদের আত্মাহুতি আর দেশভক্তির কথা শুনেছি। দেশের আর 10 মানুষের মতো প্রবাসে থেকেও দেশের প্রতিটি মুহূর্তে উৎকণ্ঠিত থেকেছি, এক মুহূর্তের জন্য ভুলিনি সে করার কথা। কিন্তু একই কথা, জন্মসূত্রে বাংলাদেশি হওয়া সত্ত্বেও আমি সংখ্যালঘু। মা ও মাটি যদি একই সমান হয় তবে শুধুমাত্র সিরিজের সিঁদুর পড়বার কারণে আমার মাকে কেন অপদস্থ হতে হয়? শুধুমাত্র হিন্দু হবার কারণে প্রতিবার নির্বাচন শেষে নিরীহ মানুষগুলোর উপর নেমে আসে রাজনৈতিক খড়গহস্ত। কেন বারবার হিন্দুরাই বলির পশু সকল রাজনৈতিক দলগুলোর কাছে? ধর্মের নামে এই ধরনের সহিংসতাকারীদের শাস্তির বিধান করবার জন্য আরো কত বছর আমাদের অপেক্ষা করতে হবে? ধন্যবাদ।
ধন্যবাদ শিমুল আপনার প্রশ্নের উত্তর আগে আমরা আরো একটি প্রশ্নে যাচ্ছি ঢাকা থেকে এশা। হ্যালো,
আমি ঢাকা থেকে এশা বলছি। আমার একটি প্রশ্ন ছিল, এই যে আমাদের দেশে যে রাজনৈতিক কারণে সহিংসতা গুলো হচ্ছে, এটার জন্য যেহেতু অনেক আলোচনা করেও কোনো সমাধানে আসা সম্ভব হচ্ছে না বা একটা ফলপ্রসূ আলোচনায় আমরা যেতে পারছি না, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির জন্য মানে সাধারণ জনগণ এবং পুরো দেশে একটা সুস্থ রাজনৈতিক পরিবেশ আনার জন্য এই সচেতনতা বৃদ্ধি করার জন্য আসলে কি করা প্রয়োজন বলে আমাদের সুশীল সমাজ মনে করেন বা তারা সাজেস্ট করেন?
আরো একজন প্রশ্নকর্তা রয়েছেন এই ম্যারিল্যান্ড কলম্বিয়া থেকে, কাইয়ুম খান। হ্যালো।
হ্যালো, আমি কাইয়ুম খান কলম্বিয়া মেরিল্যান্ড থেকে বলছি। আজকে বাংলাদেশে যে রাজনৈতিক সহিংসতা দেখা যাচ্ছে, বিশেষ করে নির্বাচনকালীন সময় এবং বেশ কয়েকটা গত নির্বাচনে, এদের থেকে শুধুমাত্র ভোটের রাজনীতিতে কি আমরা সীমাবদ্ধ থাকব নাকি আমরা সুশাসনের দিকে, গণতান্ত্রিক সুশাসনের দিকেও নজর দিব, বিশেষ করে আইনের শাসন এবং স্পেশালি নির্বাচন কমিশনকে শক্তিশালী, সত্যিকার অর্থে শক্তিশালী করা খুবই জরুরি হয়ে পড়েছে। ব্যাপারে বিজ্ঞ আলোচকবৃন্দ আছেন, আজকে তারা কি মনে করেন? আর একটা দিকে আমি আলোকপাত করতে চাই গভীর দুঃখ বেদনা এবং ক্ষোভের সাথে, সেটা হলো আমাদের দেশে যারা সংখ্যালঘু আছেন তাদেরকে এই নির্বাচনের সময় কেন সহিংসতার সম্মুখীন হতে হবে, এ ব্যাপারে প্রকৃত অপরাধীদের শুধুমাত্র দোষারোপ না করে বিচারের মধ্যে আনা উচিত। ধন্যবাদ।
কাইয়ুম খানের প্রশ্নের শেষ অংশের জবাব বোধহয় বারবার এসছে। শিমুল সাহা অত্যন্ত আবেগ বিহবল একটি প্রশ্ন করেছেন যে তার মাকে সিঁথিতে সিঁদুর দেওয়ার জন্য কেন অপরাধী বলে গণ্য করা হবে। এশা একটি প্রশ্ন করেছেন সচেতনতা সৃষ্টির ব্যাপারটি, বলছেন যে আলোচনার আগে সচেতনতা সৃষ্টি করতে হবে। এবং কাইয়ুম খানের আরেকটি প্রশ্ন, ওই প্রশ্নের আরেকটি অংশ ছিল সুশাসনের দিকে নজর দেওয়ার। আমাদের হাতে সময় খুব কম, আমি চট করে 30 সেকেন্ডের মধ্যে বোধহয় সাইদ ইফতিকারের কাছে যাচ্ছি প্রথমে উত্তর দিতে, তারপরে আমি আবেদ খানের কাছে আসব।
আমি খুব সংক্ষেপে বলছি যে সচেতনতা সৃষ্টির যে ব্যাপারটি, আমাদেরকে আগে সিদ্ধান্ত নিতে হবে কিসের ভিত্তিতে আমরা সচেতন করব আমাদের জনগোষ্ঠীকে, সেটা কি মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশের ভিত্তিতে, নাকি সাম্প্রদায়িক চেতনা এবং ধর্মভিত্তিক বাংলাদেশের ভিত্তিতে। সেই জায়গাটিতে যদি আমরা ঐক্যমত পৌঁছাতে পারি তাহলে সচেতনতা সৃষ্টির কাজ সহজ হয়ে যাবে এবং সেটি ক্রমান্বয়ে এক পর্যায়ে আমাদের জনগোষ্ঠীকে সচেতন করে তোলা সম্ভব হবে।
আবেদ খান।
হ্যাঁ, আমি তো ডক্টর ইফতেখারের সঙ্গে খুবই একমত, তিনি অত্যন্ত সুন্দর করে বলেছেন যে আসলে আমাদের এখানে ওই জায়গাটিকেই আমাদের চিন্তা করতে হবে। আমরা মুক্তিযুদ্ধটাকে যদি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবেই বলছি যে আমরা যখন জয় বাংলা স্লোগানটি দিতাম 71 মুক্তিযুদ্ধের সময়, তখন আমরা কিন্তু অন্য কোনো চিন্তা ভাবনা থেকে করতাম না। আমরা রণক্ষেত্রেও যে স্লোগানটি দিয়েছি আজকে, সেই স্লোগানটি বারবার কিন্তু আক্রান্ত হয়েছে। এবং আমাদের এখানে সংবিধানে সবসময় ধর্মভিত্তিক যে চেহারাটা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ধর্মকে ব্যবহার করা হয়েছে, তার জন্য কিন্তু সবকিছুই গন্ডগোল হয়ে গেছে। এখন যে দরকার, অনেকেই বলেছেন যে এটার পরিত্রাণের উপায় কি, আশু পরিত্রাণের উপায় হচ্ছে একটি, সেটা হচ্ছে একটি বিশেষ শক্তিশালী ট্রাইব্যুনাল গঠন করে দোষী ব্যক্তিদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি বিধান করা, যে শাস্তি বিধানটা মানবতা বিরোধী শাস্তি বিধান হবে। আর দ্বিতীয়ত হচ্ছে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া উচিত, সেটা হচ্ছে যে মাইন্ডসেটটাকে চেঞ্জ করার জন্য সাংস্কৃতিক, যেটা সবার প্রথমে কিন্তু ইফতেখার সাহেব যেটা বলেছিলেন যে আমাদের এখানকার যে সাংস্কৃতিক যে শক্তি।
জনাব আবেদ খান, আমরা একেবারেই শেষ পর্যায়ে আছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ফেসবুকে মোহাম্মদ আব্দুল্লাহ, দয়াময় মণ্ডল, কামাল হোসেন এরা প্রশ্ন করেননি, মন্তব্য পাঠিয়েছেন, আপনাদের অনেক ধন্যবাদ। এবং জনাব আবেদ খান এবং ডক্টর সাইদ ইফতিকার আহমেদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। হ্যালো ওয়াশিংটনের এই সংকলন এখানেই শেষ হলো।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোনো দায়দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।